বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات وَاللَّهُ عَزِيزٌ وَاللَّهُ عَزِيزٌ ذُنْتِقَامٌ صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بسم الله الرحمن الرحيم أَلِفْ لَامْ مِيمْ আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
অমর মনীষী আল ফারাবি, শ্রোতবন্ধুরা, মুসলিম বিশ্বের গর্ব, সেরা দার্শনিক ও চিন্তাবিদ অমর মনীষী আল ফারাবির জীবন ইতিহাস এবং জ্ঞান ও বিজ্ঞানে তাঁর নানা কর্মকাণ্ড ও অবদান নিয়ে আমাদের সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি সোহেল আহমেদ। আজকের অনুষ্ঠানে আমরা ইরান ও মুসলিম বিশ্বের অমর মনীষী আল ফারাবির যুগের সাংস্কৃতিক ও জ্ঞান বিজ্ঞান শিক্ষার পরিস্থিতির উপর পর্যালোচনা করব। ফারাবি দ্বিতীয় শিক্ষক নামে পরিচিত। তিনি এমন একটি সময়ে বাস করেছিলেন যখন মুসলিম শাসকরা 200 বৎসর পার করেছেন এবং তখন মুসলিম ভূখণ্ডে বুদ্ধিবৃত্তিক জ্ঞানের বিকাশ ঘটছিল এবং মুসলিম বিশ্ব ও খ্রিস্টান বিশ্বের মধ্যে বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক আদান প্রদান সবেমাত্র শুরু হয়েছিল। মুসলিম পণ্ডিতরা আনুমানিক 125 হিজরি থেকে অর্থাৎ আব্বাসীয় শাসক হারুনার রশিদ এবং মামুনার রশিদের সময় থেকে গ্রিক জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখার গ্রন্থ আরবি ভাষায় অনুবাদ করতে শুরু করেন। এই প্রথম মুসলমানরা খ্রিস্টান ও অন্যান্য অমুসলিম সভ্যতার বুদ্ধিবৃত্তিক ও ধর্মতাত্ত্বিক বিজ্ঞান ও চিন্তা চেতনার সাথে পরিচিতি লাভ করে। মুসলিম ও খ্রিস্টান ধর্মীয় নেতৃত্বদের মধ্যে বিভিন্ন বিষয়ে মত বিনিময়ের পাশাপাশি বহু গ্রন্থ আরবি ভাষায় অনুবাদ হওয়ার কারণে মুসলিম চিন্তাবিদরা অন্য সভ্যতার জ্ঞান বিজ্ঞান জানার প্রতি আগ্রহী হয়ে ওঠে।
ঠিক এমনই এক সময়ে বিরল মুসলিম মনীষী আল ফারাবির আবির্ভাব ঘটে। তিনি পূর্ববর্তী সভ্যতাগুলোর রেখে যাওয়া বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যকে সঠিকভাবে ইসলামী বিশ্বে স্থানান্তর করতে সক্ষম হননি, তবে তিনি তাদের জ্ঞানগত সমৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে প্রভাব ফেলতে সক্ষম হয়েছিলেন। ফারাবি মুসলিম ও অমুসলিম সভ্যতার মধ্যে বুদ্ধিবৃত্তিক চিন্তাধারার একটি গভীর সংযোগ তৈরি করেছিলেন। সেই সময় অমুসলিম সভ্যতার বুদ্ধিবৃত্তিক বিজ্ঞানের প্রাচীন ঐতিহ্য এবং মুসলিম পণ্ডিতদের অর্জনের মধ্যে একটি নির্ভরযোগ্য সেতুবন্ধনের প্রয়োজনীয়তা প্রবলভাবে অনুভূত হয়েছিল। এটি এমন এক সময় ছিল যখন প্রাচীন গ্রিক জ্ঞান ও বিজ্ঞানগুলো অনেকটা হারিয়ে যেতে বসেছিল এবং এগুলো ভালোভাবে শেখাতে পারে এমন একজন নির্ভরযোগ্য শিক্ষক খুঁজে পাওয়া তখন কঠিন ছিল। খ্রিস্টান রাজাদের মধ্যে কেউ খ্রিস্টান পাদ্রি বা ধর্মগুরুর কাছে পরামর্শ করে বিজ্ঞান বা নতুন কোনো বিষয়ে চিন্তা গবেষণার কোন বিষয়টি খ্রিস্টান ধর্মের জন্য ক্ষতিকর নয় তা নিশ্চিত হতো। এরপর তারা ওই বিষয়ে শিক্ষা গ্রহণ করত, আর যে বিষয়টি ধর্মের জন্য ক্ষতিকর মনে হতো সেটার চর্চা থেকে বিরত থাকত। এরই ভিত্তিতে সে সময় যুক্তিবিদ্যার কিছু বিষয় না শেখার পক্ষে মত দেওয়া হতো।
ইসলাম আবির্ভাবের আগ পর্যন্ত শিক্ষা ও জ্ঞান গবেষণা সংক্রান্ত আলোচনা এভাবেই চলত। তখন শিক্ষা পদ্ধতি মিশরের আলেকজান্দ্রিয়া থেকে তুরস্কের আন্তাকিয়ায় স্থানান্তরিত হয়েছিল এবং দীর্ঘকাল এ রীতি চালু ছিল। অবশেষে একজন মাত্র বিজ্ঞান শিক্ষক অবশিষ্ট ছিলেন। দুজন ব্যক্তি তার কাছে যায় বিজ্ঞান সহ অন্য বিষয়ে শিক্ষা গ্রহণের জন্য এবং সেখানে থেকে চলে যাওয়ার সময় তারা কিছু বই সঙ্গে করে নিয়ে যায়। ওই দুইজনের একজন ছিলেন হাররান অঞ্চলের অধিবাসী এবং অপরজন ছিলেন ইরানের মার্ব অঞ্চলের অধিবাসী। মার্ব অঞ্চলের এই ব্যক্তি দুজন ছাত্র গড়ে তুলেছিলেন। তাদের একজন ছিলেন ইব্রাহিম মারওয়াজি এবং অপরজন ছিলেন ইয়োহান্না বিন হাইলান। এই ইয়োহান্না হচ্ছেন আল ফারাবি, যিনি মার্বের শিক্ষকের কাছে যুক্তিবিদ্যা ও দর্শনশাস্ত্র শিক্ষা গ্রহণ করেন। এরপর তিনি আরবি ভাষায় সাবলীলভাবে যুক্তিবিদ্যা ও দর্শনশাস্ত্র তুলে ধরেন। তিনি যে কেবল শিক্ষা প্রসারে যোগাযোগের এই মাধ্যম ভালোভাবে তৈরি করেছিলেন তাই নয়, একই সাথে বিভিন্ন বিষয়ে অ্যারিস্টটলের বইগুলোর ব্যাখ্যা তুলে ধরে তিনি অ্যারিস্টটলের লেখাগুলো পুনরুজ্জীবিত করেছেন এবং প্রাচীন গ্রিক বিজ্ঞানে গতিশীলতা ফিরিয়ে আনেন।
ইসলামী সভ্যতার সাধারণ বুদ্ধিবৃত্তিক জ্ঞান বিজ্ঞানের যদিও নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল, তবে তা ইরানি, গ্রিক ও সুরিয়ানি প্রভাব থেকে মুক্ত থাকেনি। বাগদাদে দারুল হিকমা শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত মুসলিম ভূখণ্ডগুলোতে যে জ্ঞান শিক্ষাকেন্দ্রগুলো বিদ্যমান ছিল সেগুলো পরস্পরের সহযোগিতায় শিক্ষা বিস্তারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আর এইসব শিক্ষাকেন্দ্রের সাথে ফারাবির ঘনিষ্ঠ সম্পর্ক এবং পরিচিতি ছিল। ইয়োহান্না বিন হাইলান অর্থাৎ ফারাবি, মাতি বিন ইউনিস এবং ইব্রাহিম মারওয়াজি এই কেন্দ্রগুলো থেকে বাগদাদে জ্ঞান স্থানান্তরের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। এই দুজনই ফারাবির শিক্ষক ছিলেন।
এবারে তৎকালীন সময়ে জ্ঞান শিক্ষা অর্জনে এই গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্রগুলোর দিকে একটু নজর দেওয়া যাক, তাহলে ওই কেন্দ্রগুলোর গুরুত্ব উপলব্ধি করা যাবে। বলা যায় মিশরের আলেকজান্দ্রিয়ার শিক্ষাকেন্দ্র ছিল সে সময়কার খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, যা ওই যুগে কিংবা পরবর্তী দীর্ঘ সময় পর্যন্ত আশেপাশের অন্যান্য শিক্ষাকেন্দ্রেও জ্ঞান বিজ্ঞান স্থানান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আলেকজান্দ্রিয়ার শিক্ষাকেন্দ্রটি সম্ভবত মিশরের শাসক প্রথম বিতলামিউসের সময় প্রতিষ্ঠিত হয়েছিল এবং এরপর এটি ওমর বিন আবদুল আজিজের সময় 100 হিজরি পর্যন্ত অত্যন্ত গুরুত্বের সাথে শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছিল। এই শিক্ষাকেন্দ্রটি গ্রিক সভ্যতার প্রথম উত্তরাধিকারী এবং পাশ্চাত্য ও প্রাচ্যের বৈজ্ঞানিক ও দার্শনিক চিন্তাধারার মিলন কেন্দ্র হিসেবে মুসলিম সমাজে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখার অনুপ্রবেশ ঘটিয়েছিল। ইউক্লিড এবং আর্কিমিডিস বা টলেমি, বিখ্যাত চিকিৎসক হেরোফিলোস, এমনকি গ্যালেনের মতো পণ্ডিতরাও কোনো না কোনোভাবে আলেকজান্দ্রিয়ার জ্ঞান বিজ্ঞান শিক্ষাকেন্দ্র দ্বারা প্রভাবিত হয়েছিলেন কিংবা সেখান থেকে তারা শিক্ষা নিয়ে বের হয়েছিলেন।
মিশরের আলেকজান্দ্রিয়া শিক্ষাকেন্দ্রে দর্শন ও হিকমত বা প্রজ্ঞাশাস্ত্রে অনেক স্বনামধন্য ব্যক্তির নাম শোনা যায়। এদের মধ্যে নব্য প্লাটোনিক দর্শনের প্রতিষ্ঠাতা অ্যামোনিয়াস সাকাস এবং তার অসংখ্য ছাত্রের কথা উল্লেখ করা যায়। দার্শনিকদের এই দলটি, যারা মিশরীয় নব্য প্লাটোনিস্ট নামে পরিচিত, তারা গ্রিক দর্শন, বিশেষ করে প্লেটোর দর্শন, ইসলামী ও খ্রিস্টান বিশ্বে স্থানান্তরিত করার ক্ষেত্রে বিরাট অবদান রেখেছিলেন। উল্লেখ্য, মিশরের আলেকজান্দ্রিয়ার জ্ঞান শিক্ষা কেন্দ্রটি হিজরি প্রথম শতাব্দীর শেষ পর্যন্ত সক্রিয় থাকলেও ইসলামী বিশ্বে এর প্রভাব অব্যাহত ছিল। আলেকজান্দ্রিয়ার বিখ্যাত লাইব্রেরি, যা দু একবার পুড়িয়ে ফেলা হয়েছিল, তা ছিল ইসলামী বিশ্বে জ্ঞান স্থানান্তরের অন্যতম একটি গুরুত্বপূর্ণ উৎস।
আলেকজান্দ্রিয়া শিক্ষাকেন্দ্রের পর তুরস্কের ঐতিহ্যবাহী নগরী আন্তাকিয়ার বৈজ্ঞানিক গবেষণা ও শিক্ষাকেন্দ্রের কথা উল্লেখ করা যায়, কারণ আলেকজান্দ্রিয়ার পতনের সাথে সাথে বৈজ্ঞানিক গবেষণাকর্ম ও শিক্ষা 100 হিজরির দিকে আন্তাকিয়ার শিক্ষাকেন্দ্রে স্থানান্তর করা হয়েছিল। এই শিক্ষাকেন্দ্রটি আব্বাসীয় শাসক মুতাওয়াক্কিলের খেলাফত পর্যন্ত সক্রিয় ছিল। এই কেন্দ্রটি আবু ইসহাক ইব্রাহিম কাভিরি, আবু বাশার মতি বিন ইউনুস এবং ইব্রাহিম মারোজির মতো শিক্ষকদের দ্বারা উপকৃত হয়। এই কারণে ফারাবি এই শিক্ষাকেন্দ্র দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিলেন বলে মনে করা হয়, কারণ আবু বাশার মতি বিন ইউসুফ ছিলেন ফারাবির শিক্ষক। শ্রোতা বন্ধুরা, অমর মনীষী আল ফারাবির জীবন ইতিহাস নিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছে। কথা হবে আবারও আগামী আসরে।
নারী মানব ফুল।
শ্রোতা ভাই ও বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। নারী মানব ফুল শীর্ষক সমাজ ও পরিবারে নারীর আদর্শ ভূমিকা বিষয়ক নতুন ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানের চতুর্থ পর্ব থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এ পর্ব উপস্থাপনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
শ্রোতা ভাই বোনেরা, গত কয়েকটি পর্বের আলোচনায় আমরা প্রাচীন গ্রীসে নারীদের অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজ আমরা প্রাচীন রোমের নারীদের অবস্থা সম্পর্কে আলোকপাত করব। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী প্রাচীন রোম সমাজে নৈতিক ও সামাজিক মূল্যবোধকে তেমন একটা গুরুত্ব দেওয়া হতো না। নতুন প্রজন্মের প্রশিক্ষণের কেন্দ্র হিসেবে পরিবারের যে গুরুত্ব রয়েছে সে বিষয়ে তারা ছিল উদাসীন। ফলে নারীর মর্যাদারও কোনো গুরুত্ব ছিল না প্রাচীন রোম সমাজে, বরং সেখানে নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করা হতো।
প্রাচীন রোমে আদালতে বা বিচারের ঘটনায় নারীরা উপস্থিত থাকার অধিকার রাখতেন না, এমনকি সাক্ষী হিসেবেও বিচার কার্যে উপস্থিত হতে পারতেন না তারা। যখন কোনো নারী বিধবা হতেন তখন স্বামীর সম্পদের উপর কোনো অধিকার তারা দাবি করতে পারতেন না। বিধবা হওয়ার পর তারা নিজের পুত্র, ভাই ও বাবার তত্ত্বাবধানে থাকতেন। প্রাচীন রোমে নারী বেচাকেনার প্রচলন ছিল, তাই পুরুষরা বিয়ে করতে ও পরিবার গঠনে আগ্রহী ছিল না। যৌতুকের প্রলোভন দেখিয়ে পুরুষদেরকে বিয়ে করার জন্য উৎসাহ দেওয়া হতো। সে যুগে রোমান পুরুষরা বিয়ের পর স্ত্রীর যৌতুকের মালিক হতো। অনেক রোমান পুরুষ অভিজাত ধনী বা এলিট পরিবারগুলোর সঙ্গে সম্পর্ক রাখার জন্য ওইসব পরিবারের নারীদের বিয়ে করতে আগ্রহী হতো। রাজনৈতিক স্বার্থসহ নানা স্বার্থ হাসিল হওয়া মাত্রই তারা অন্য নারীর পেছনে ছুটত, যাতে আরও বড় পদ বা বেশি সম্পদ অর্জন করা যায়।
রোমান পুরুষরা খুব সহজে স্ত্রীকে তালাক দিত ও পৃথক হয়ে পড়ত। তালাক দেওয়ার কারণ উল্লেখ করাও তাদের জন্য বাধ্যবাধকতামূলক ছিল না। তারা স্ত্রীকে একটি চিঠি পাঠিয়ে তালাকের বিষয়টি ঘোষণা করত। কোনো কোনো রোমান পুরুষ কখনো আনুষ্ঠানিকভাবে বিয়েই করত না এবং নারীর অধ্যত্বের প্রতি ঘৃণাকে তারা এর কারণ বলে উল্লেখ করত। খ্রিস্টপূর্ব 413 সাল পর্যন্ত প্রাচীন রোমের আইন অনুযায়ী বংশধর বা নতুন প্রজন্ম বৃদ্ধির লক্ষ্যে রোমান পুরুষদের জন্য বিয়ে করাটা ছিল বাধ্যতামূলক। কিন্তু ক্যামিল্লুস এর শাসনামলে রোম সরকার স্ত্রীবিহীন পুরুষদের জন্য কর দেওয়ার প্রথা চালু করে, ফলে যারা এই কর দিত তাদের জন্য বিয়ে করাটা আর বাধ্যতামূলক থাকত না।
প্রাচীন রোমের সমাজ ব্যবস্থা ছিল পিতৃ শাসন কেন্দ্রিক এবং নারীকে সেখানে অবজ্ঞার দৃষ্টিতে দেখা হতো। পরিবারে সব ধরনের অধিকার ও সুযোগ সুবিধা ভোগ করত পুরুষরা। রোমের নারীরা অর্থনৈতিক ও সামাজিক তৎপরতা চালানোর অধিকার রাখত না। একজন পুরুষ তার সন্তানদেরকে বিক্রি করার ও এমনকি হত্যারও অধিকার রাখত। কোনো আইনি কর্তৃপক্ষ এই ধরনের কাজকে বেআইনি বা নিষিদ্ধ মনে করত না। কোনো রোমান নারী যদি কোনো অপরাধ করত তাহলে তার স্বামী তাকে হত্যা করতে পারত। অ্যালবার্ট ম্যালেজুন ইসাক রোমের ইতিহাস নামক বইয়ে লিখেছেন, প্রাচীন রোমে স্ত্রীর উপর স্বামীর অধিকার ছিল অসীম। স্ত্রী কোনো ভুল করলে স্বামী তাকে শাস্তি দিতে পারত। স্ত্রী মদ পান করলে স্বামী তার নিন্দা জানাত। স্ত্রী ব্যভিচার করলে স্বামী তাকে হত্যার অধিকার রাখত। মোট কথা, প্রাচীন রোমে নারীর সঙ্গে কৃতদাসী বা বাঁদির মতো আচরণ করা হতো। তাদের কোনো সম্মান ছিল না। রোমান পুরুষরা নারীদেরকে পরিপক্ক বা ত্রুটিপূর্ণ অস্তিত্ব বলে মনে করত।
পারিবারিক মূল্যবোধের বিপরীতে প্রাচীন রোমের পিতারা পরিবারের সদস্যদের সুরক্ষার কেন্দ্র বা আশ্রয়স্থল না হয়ে তারা ছিলেন পরিবারের সদস্যদের প্রতি নির্দয়। এমনকি তারা পরিবারের সদস্যদের জীবনও কেড়ে নিতে পারত। যেমন স্ত্রী যদি বধির বা অন্ধ সন্তান জন্ম দিত অথবা কন্যা সন্তান জন্ম দিত, তাহলে পিতা প্রচলিত প্রথার আলোকে তাকে হত্যার অধিকার রাখত। রোমানরা পুত্র সন্তানে বেশি আগ্রহী ছিল, কারণ তাদের দৃষ্টিতে পুত্র সন্তান হচ্ছে পরিবারের জন্য শক্তি ও মর্যাদার প্রতীক। তারা যুদ্ধের সময় দেশের হয়ে যুদ্ধ করতে পারে। অন্যদিকে নারী হচ্ছে যুদ্ধের সময় পুরুষদের জন্য বোঝা, এবং বন্দী হলে তারা শত্রুপক্ষের দাসী হয়ে যায়, যা সমাজের জন্য লজ্জাজনক। প্রাচীন রোমান সমাজে নারী ছিল সবসময় স্বামী বা পরিবারের অন্য কোনো পুরুষের তত্ত্বাবধানে থাকা অধিকারহীন মানবী।
খ্রিস্টধর্মের আবির্ভাবের পর রোমের নারীদের মর্যাদা ও অবস্থার কিছুটা উন্নতি ঘটে। অবশ্য তা সত্ত্বেও ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক অনেক দিকেই তারা ছিল বঞ্চিত ও লাঞ্ছিত। অবশ্য ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে পরিবর্তনের প্রভাবে রোমান নারীদেরকে ধর্মীয় মাহফিলে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। তবে হিজাব বা পর্দা করা ছাড়া এ ধরনের মাহফিলে তাদের অংশগ্রহণ ছিল নিষিদ্ধ। গির্জায় আসতে পারলেও সেখানে কোনো কথা বলা তাদের জন্য ছিল কঠোরভাবে নিষিদ্ধ। কিছু চাইতে হলে তা আগের স্বামীর মাধ্যমে জানিয়ে রাখতে হতো। খ্রিস্টধর্মের আবির্ভাবের আগে রোমান নারীরা ঘরের বাইরে যেতে পারত না, কিন্তু এ ধর্মের আবির্ভাবের পর তারা গির্জায় যাওয়ার সুযোগ পেলেও নানা শর্ত মেনে চলতে হতো। অথচ পুরুষদের বেলায় এসব শর্ত ছিল না।
রোম কেন্দ্রিক রোমান সাম্রাজ্য গড়ে ওঠার পর সেখানকার সামাজিক ও সাংস্কৃতিক অবস্থায় কিছু পরিবর্তন আসে। রোমান সাম্রাজ্য গড়ে ওঠার আগে রোমের নারীরা কোনো পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করতে পারতেন না এবং সম্পদের অধিকার বা উইল তথা ওসিয়ত নামা প্রণয়নের অধিকারও তাদের ছিল না। কিন্তু রোমান সাম্রাজ্য গড়ে ওঠার পর সেখানকার নারীরা ওসিয়ত নামা প্রণয়নের ও তাতে স্বাক্ষর দেওয়ার অধিকার পান। এ যুগের রোমান নারীরা আর আগের মতো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অবশ্যই কোনো পুরুষ অভিভাবকের তত্ত্বাবধানে থাকতেন না, বরং নারী জন্মের পর থেকে স্বাধীন ব্যক্তিত্বের মর্যাদা অর্জন করে এবং স্বামীরা আর আগের মতো নিজেদের মৃত্যুর কথা ভেবে স্ত্রী বা কন্যাকে অন্যের তত্ত্বাবধানে রাখার ওসিয়ত বা উইল লিখতে পারতেন না। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে নারী মানব ফুল শীর্ষক ধারাবাহিক আলোচনার এই পর্ব শেষ করছি। কথা হবে আবারও আগামী অনুষ্ঠানে।
রংধনু
রংধনু আসরের কাছের দূরে শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি পরিবারের সবাইকে নিয়ে ভালো ও সুস্থ আছো। আজকের আসরে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে আল্লাহর সৃষ্ট 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান। অনেক বৈজ্ঞানিক গবেষণাতেও বিষয়টি প্রমাণিত হয়েছে। মানুষ বাদে যেসব প্রাণী সবচেয়ে বুদ্ধিমান হিসেবে প্রমাণিত, তাদের মধ্যে ডলফিন, ওয়াং ওটাং, পিঁপড়া, শিম্পাঞ্জি, কাক ও কুকুরের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।
যেসব প্রাণী আয়নায় নিজেদের চিনতে পারে, ডলফিন তাদের অন্যতম। পানির সবথেকে বুদ্ধিমান প্রাণী হচ্ছে ডলফিন। সাগরে ঢেউয়ের মাঝে ঘুরে বেড়ায়, ভেসে বেড়ায়, দল বেঁধে সাঁতার কাটে, খেলে, নিজেরা মজা করতে থাকে।
মানুষের পরে সবচেয়ে বুদ্ধিমান হিসেবে ওরাং ওটাংকে ধরা হয়। ওদের খুব গোছানো সংস্কৃতি আছে, নিজেদের মধ্যে যোগাযোগের মাধ্যমটাও বেশ উন্নত। তোমরা শুনলে হয়তো বিশ্বাস করবে না যে ওরা বন্য পরিবেশে নানা যন্ত্রপাতি ব্যবহার করে। নিজেদের মধ্যে ওদের শক্ত সামাজিক বন্ধন রয়েছে।
কীটপতঙ্গের মধ্যে সবচেয়ে ধূর্ত প্রজাতি হচ্ছে পিঁপড়া। এরাও ওরাং ওটাঙ্গের মতো সঙ্গবদ্ধভাবে বসবাস করে। এদের সামাজিক ব্যবস্থায় বিভিন্ন স্তর থাকে, আর প্রতিটি স্তরে সদস্যদের কাজের সীমানা ভিন্ন ভিন্ন হয়। পিঁপড়া সূর্যের অবস্থান নির্ণয়ের মাধ্যমে নিজের পথ চিনে নিতে পারে।
বুদ্ধিমান প্রাণীদের কথা উঠলে কাকের নামও সামনে চলে আসে। এই কাকের মস্তিষ্কের আকার পাখিদের মধ্যে সব থেকে বড়। কাক তার আশেপাশের পরিস্থিতি বুঝে কাজ করতে আর কোনো কিছু অনুশীলনের মাধ্যমে সেই কাজ করার দক্ষতা আরও বাড়িয়ে তুলতে পারে।
কুকুরকেও বুদ্ধিমান প্রাণীদের তালিকায় রেখেছেন গবেষকরা। এই কুকুর মানুষের বলা 300টি শব্দ পর্যন্ত আলাদা আলাদাভাবে বুঝতে পারে, আর পূর্ণবয়স্ক কুকুরের বুদ্ধি 1 বছর বয়স্ক মানুষের বুদ্ধির সমান হয়। এছাড়া শিম্পাঞ্জি যে অনেক বুদ্ধিমান প্রাণী তার বলে বোঝাবার দরকার নেই। কিছুদিন আগে বিশেষজ্ঞরা আবিষ্কার করেছেন যে শিম্পাঞ্জিরা ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে পারে আর সেই অনুসারে কাজ করে।
এসব প্রাণীর বাইরে বুদ্ধিমান ও ধূর্ত প্রাণী হিসেবে শিয়ালকে বেশ গুরুত্ব দেওয়া হয়। অনেকেই শিয়ালকে পণ্ডিত হিসেবে আখ্যায়িত করে থাকেন। এই শিয়ালের পাণ্ডিত্য নিয়ে বহু গল্প প্রচলিত রয়েছে। রংধনুর আজকের আসরে আমরা এক চতুর শিয়াল ও কাকের গল্প শোনাব, আর গল্প শেষে থাকবে একটি গান। আমাদের আজকের অনুষ্ঠানটিও তৈরি করেছেন সহকর্মী আশরাফুর রহমান।
অনেক দিন আগের কথা, এক মরুভূমির পাশের গ্রামে একটি শিয়াল বাস করত। ওই বনের সব পশু পাখির কাছে জ্ঞানী, পণ্ডিত ও অভিজ্ঞ হিসেবে শিয়ালের খুব সুনাম ছিল। শিয়াল হাঁস মুরগি ও আঙ্গুর বাগানের দুশ্মন হলে কি হবে? বনের অন্যান্য পশু পাখি কিন্তু তাকে ভয় পেত না। কারো কোনো প্রয়োজন হলেই চলে আসত শিয়ালের কাছে, তার সঙ্গে বুদ্ধি পরামর্শ করত।
ওই বনে একজনের সঙ্গে তার খুব ভালো পরিচয় ছিল। সে ছিল এক দাঁড় কাক। উঁচু পাহাড়টির উপর তার বাসা, পাথরের গর্তেই সে বাসা করে নিয়েছে। শিয়াল যখনই পাহাড়ের ওদিকটায় আসত, তখনই কাকের সঙ্গে বসে গল্প গুজব করত।
একদিন শিয়াল বের হলো বনের পশু পাখিদের সুখ দুঃখের খবর নিতে। বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে শেষ পর্যন্ত পৌঁছল কাকের বাসায়। এসেই দেখে কাক মুখ গোমড়া করে বসে আছে, তার চেহারায় গভীর দুঃখ ও আতঙ্কের ছাপ। শিয়ালকে দেখে কাক কোনো কথা বলল না। শিয়াল সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধু, ব্যাপার কি হে? মনে হয় তোমার সময় ভালো যাচ্ছে না, তো হঠাৎ এমন কি ঘটল যে তুমি মন খারাপ করে বসে আছো?
শিয়ালের কথা শুনে এবার কাক মুখ খুলল এবং বলল, ওয়ালাইকুম আসসালাম। কি আর বলবো বন্ধু, আমার মনে কোনো শান্তি নেই। বেশ কদিন হলো এক উটকো বিপদ এসে পড়েছে আমার উপর, আমার প্রাণ ওষ্ঠাগত করে ফেলেছে।
কে সে বজ্জাত প্রাণী যে তোমার জীবনকে অতিষ্ঠ করে ফেলেছে? বলো তার পরিচয়ে বলো, যদি শক্তিতে কুলোয় তাহলে তার চামড়া তুলে নেব না?
না ভাই, তোমার শক্তিতে কুলোবে না, আমার শত্রু এক মারাত্মক বিষধর সাপ। কদিন পর পর এসে হানা দেয় আমার বাসায় এবং আমার কলিজার টুকরো বাচ্চাদের এক একজনকে নিয়ে গিয়ে খেয়ে ফেলে।
তা তুমি ঠিকই বলেছ, আমি তার সাথে শক্তিতে পারবো না, কিন্তু তোমার জোরও তো তাকে কিছুই করতে পারবে না। তাহলে কি করবে ভাবছ?
আমি সিদ্ধান্ত নিয়েছি প্রতিশোধ নেবই। যদি সফল হই তাহলে তো বিপদমুক্ত হলাম, আর না হলে মরণ তো একবার আছেই। একবারই মরব, একবারই কাঁদব। যদি তার ভয়ে সব সময় চুপ করে থাকি তবে আমরা কখনো শান্তিতে থাকতে পারবো না।
আরে ভাই, তুমি তো সাপের সাথে লড়াই করে টিকতে পারবে না। এই সাপ যদি তোমার গলা পেঁচিয়ে ধরে তাহলে এই নিঘাত দম বন্ধ হয়ে তুমি মারা যাবে।
তুমি ঠিকই বলেছ, তবে আমি এত বোকা নই যে আমি সাপকে গিয়ে বলবো, হে সাপ একটু সবুর করো, চুপচাপ বসে থাকো, আমি তোমাকে মারবো।
তাহলে কিভাবে সাপকে মারতে চাচ্ছ তুমি?
আমি যখন দেখবো যে সাপ ঘুমিয়ে আছে তখনই তার উপর আতর্কিত হামলা করব। আমার ঝাড়ালো নখ দিয়ে তার চোখ ওপরে ফেলব। অন্ধ হয়ে গেলে সাপ আর চোখে দেখতে পারবে না এবং আমার বাসাও খুঁজে পাবে না। বাসা খুঁজে না পেলে আমার কলিজার টুকরো বাচ্চারাও আর মারা পড়বে না। তুমি কি বলো শিয়াল ভাই, আমার পরিকল্পনা কি ঠিক আছে?
কাকের পরিকল্পনা শুনে শিয়াল কিছুক্ষণ কি যেন ভাবল, তারপর বলল, না ভাই, এ কাজ করতে যেও না, এতে সাফল্যের সম্ভাবনা খুবই কম। যদি সাপ ঘুম থেকে সজাগ হয়ে যায় এবং তোমাকে দেখে ফেলে আর তুমি তাকে অন্ধ করে না দিতে পারো, তাহলে সে তোমার প্রতি ভীষণ খেপে যাবে। এখন হয়তো শুধু খাওয়ার লোভে তোমার বাসায় আসে, কিন্তু তখন প্রতিশোধ নেয়ার জন্য আসবে এবং অনেক অনেক বেশি ক্ষতি করার চেষ্টা করবে।
তাহলে বলো আমি এখন কি করতে পারি?
আমি বলি কি জানো, এমন কাউকে সাপের সাথে লড়াইয়ে পাঠাও যার গায়ে জোর আছে, শক্তি আছে। দেখো না, মানুষ নেকড়ের সাথে লড়াই করার জন্যে সব সময় মেষপালের সাথে কুকুরও রাখে। মানুষের বুদ্ধি হলো এই যে তারা দুই দুশ্মনকে পরস্পর লেলিয়ে দেয়, এতে করে এই দুই দুশ্মনের একজন অন্তত শেষ হয়ে যায় এবং অন্যজন মানুষের বশে আসে, এতে মানুষ নিরাপদ থেকে যায়।
তোমার দৃষ্টিতে পশুদের মধ্যে কার এমন জোর আছে যে সাপের সাথে পেরে উঠবে?
ও, পশু দিয়ে কাজ হবে না, বরং মানুষ পাঠাতে হবে। মানুষই পারে সাপকে মেরে টুকরো টুকরো করে ফেলতে।
মানুষের কথা শুনে কাক খানিকটা অবাক হয়ে গেল। এরপর শিয়ালকে উদ্দেশ্য করে বলল, তুমি হয়তো ঠিকই বলেছ, কিন্তু কাকের বাচ্চার জন্য মানুষের কেন এত দয়া হবে যে তারা ছুটে আসবে সাপ মারতে?
কাকের বাচ্চার জন্য মানুষের দরদের প্রয়োজন নেই, মানুষ নিজের প্রয়োজনেই ছুটে আসবে সাপ মারতে। সাপ যেমনই কাকের শত্রু তেমনি মানুষেরও শত্রু। মানুষ যেই জানতে পারবে এখানে সাপ বাসা বেঁধেছে, অমনি ছুটে আসবে সাপ মারার জন্য।
তা না হয় বুঝলাম, কিন্তু মানুষ কিভাবে জানবে যে এই পাহাড়ে সাপ আছে?
আহা, মানুষ নিজের ইচ্ছেই জানবে না, তাদেরকে জানানোর দায়িত্ব তো আমাদের।
আমরা কিভাবে জানাবো? আমরা তো মানুষের ভাষা জানি না।
আরে, ভাষা না জানলেই যে মানুষকে জানানো যাবে না ব্যাপারটা তো এমন নয়। এই যে কোনো সমস্যার সমাধান আছে, প্রয়োজন শুধু চিন্তা ভাবনা করা। আল্লাহ আমাদের মাথায় যে বুদ্ধি দিয়েছেন তা খাটাতে হবে। এই শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তুমি উড়ে যাবে পাশের গ্রামে, এরপর মানুষের ঘরবাড়ি বা উঠোন থেকে কোনো হালকা পাতলা কিন্তু দামি জিনিস ছো মেরে উঠিয়ে নেবে, তা ঠোঁটে নিয়ে এমনভাবে উঠতে থাকবে যাতে মানুষ তোমাকে দেখতে পায়। এরপর জিনিসটি নেয়ার জন্য লোকজন তোমার পিছু পিছু দৌড়াতে থাকবে। তুমিও এমনভাবে আস্তে আস্তে উঠবে যেন মানুষ নিরাশ না হয়। এরপর পাহাড়ের উপর এসে যেখানে সাপকে দেখবে সেখানে জিনিসটা টুপ করে ফেলে দেবে। এরপর তোমাকে আর কিছুই করতে হবে না, বাকি কাজ এই মানুষই করবে। শিয়ালের কথা শুনে কাক আনন্দে নেচে উঠল, খুশিতে গদগদ হয়ে বলল,
তোমাকে অনেক অনেক ধন্যবাদ শিয়াল ভাই, তোমার বুদ্ধি প্রশংসা করে শেষ করতে পারবো না, আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক।
শিয়ালের সাথে কথা শেষে কাক পাখা মেলল আকাশে, উড়ে গেল পাশের গ্রামে। এক বাড়িতে দেখল একদল মেয়ে বসে গল্প গুজব করছে। একজন মহিলা একটি সুন্দর জামা সবাইকে দেখাচ্ছে। জামাটি বেশ মূল্যবান এবং নতুন বলে মনে হল। একটি ছোট্ট বালিকা জামাটি দেখার জন্য হাতে নিতেই কাক তা ছো মেরে নিয়ে গেল। জামার একটি হাত কামড়ে ধরে কাক ছুটল পাহাড়ের দিকে। মহিলাদের চিল্লা চিল্লি ও ছোটাছুটিতে গ্রামের পুরুষরাও ছুটল কাকের পিছু পিছু। এমন আজব কাণ্ড দেখে গ্রাম শুদ্ধ মানুষ ছুটল পাহাড়ের দিকে। তাদের ধারণা কাক বেশি দূর জামাটি নিয়ে যেতে পারবে না, এক জায়গায় গিয়ে ক্লান্ত হবেই হবে।
এদিকে কাক আঙ্গুর বাগান পার হয়েই দেখতে পেল সাপকে। লোকজন আসার অপেক্ষায় পাহাড়ের উপর কয়েকটি চক্কর দিল। যখন দেখল যে মানুষজন পাহাড়ের কাছে পৌঁছে গেছে, অমনি কাক তার মুখের জামাটি ছুঁড়ে ফেলল সাপের গায়ের উপর। কাপড় দেখেই মানুষজন ছুটল কাপড়ের দিকে, ওদিকে সাপও প্রথমে চমকে উঠল। লোকজন এসে সাপ দেখে থমকে দাঁড়ালো। তাড়াতাড়ি ছোট্ট ছোট্ট ছেলে মেয়েকে দূরে সরিয়ে লাঠি সোঁটা ও ইট পাথর নিয়ে হামলা চালালো সাপের উপর। সাপকে মেরে টুকরো টুকরো করে ফেলল। কোত্থেকে এক চিল এসে ছো মেরে সাপের টুকরোগুলোকে নিয়ে গেল। লোকজন এসে জামাটি উদ্ধার করে আনন্দ করতে করতে গ্রামের দিকে ছুটে গেল।
সাপের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হবার পর উড়াল দিয়ে সোজা চলে গেল শিয়ালের কাছে। শিয়ালকে সব ঘটনা খুলে বলল এবং তার প্রতি কৃতজ্ঞতা জানাল।
শিশু কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে একটি নাতে রাসুল। বিমল ভোরের ফুল শিরোনামের নাতটি লিখেছেন ইমরোজ আহসান খান, সুর করেছেন মোজাহিদ জামান, আর গিয়েছে শিশু শিল্পীরা।
তো বন্ধুরা, তোমরা নাতটি শুনতে থাকো, আর আমরা বিদায় নেই রংধনুর আজকের আসর থেকে।
মুহাম্মদ রাসুল, মুহাম্মদ রাসুল আমার, মুহাম্মদ রাসুল। মরুর কাবায় ফোটেনি তখন বিমল ভোরের ফুল, জাগেনি বিহান বনের বিহগ, কাটেনি মনের ভুল। তোমায় দেখার প্রহর গুনেছে তামাম সৃষ্টি কুল। মুহাম্মদ রাসুল আমার, মুহাম্মদ রাসুল, মুহাম্মদ রাসুল আমার, মুহাম্মদ রাসুল।
ছড়ালে মুক্তি পেখম মেলে,
আধার ধরায় কালোর পাড়ায় নূরের বিদিম জেলে হৃদয় মিনারে সুরভি ছড়ালে মুক্তি পেখম মেলে প্রভুর প্রেমের রঙিন রুমালে মুছলে মনের ধুল মুহাম্মদ রসুল আমার মুহাম্মদ রসুল মুহাম্মদ রসুল আমার মুহাম্মদ রসুল মরুর কাবায় ফোটেনি তখনো বিমল ভোরের ফুল জাগেনি বিহানে বনের বিহাগ কাটেনি মনের ভুল তোমায় দেখার প্রহর গুনেছে তামাম সৃষ্টি কুল মুহাম্মদ রসুল আমার মুহাম্মদ রসুল মুহাম্মদ রসুল আমার মুহাম্মদ রসুল আয়াতের ভেলাবে চলে তুমি মাজলুমানের নীড় গড়ে দিলে শত ধুধু মরুভূমি ফের দাউসের তীর আয়াতের ভেলাবে চলে তুমি মাজলুমানের নীড় গড়ে দিলে শত ধুধু মরুভূমি ফের দাউসের তীর মুহাম্মদ রসুল আমার মুহাম্মদ রসুল মুহাম্মদ রসুল আমার মুহাম্মদ রসুল মরুর কাবায় ফোটেনি তখনো বিমল ভোরের ফুল জাগেনি বিহানে বনের বিহাগ কাটেনি মনের ভুল তোমায় দেখার প্রহর গুনেছে তামাম সৃষ্টি কুল মুহাম্মদ রসুল আমার মুহাম্মদ রসুল মুহাম্মদ রসুল আমার মুহাম্মদ রসুল মুহাম্মদ রসুল আমার মুহাম্মদ রসুল
ইন্টারনেটের ফাঁদে শিশু কিশোর
প্রিয় শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন আশা করি সবাই ভালো আছেন ইন্টারনেটের ফাঁদে শিশু কিশোর শীর্ষক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান
শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন এই প্রত্যাশা রইল
যে কোনো ক্ষেত্রেই ভারসাম্য জরুরি ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে ব্যর্থতা আমাদের জন্য অনেক বড় বড় সমস্যার কারণ হতে পারে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও ভারসাম্য বজায় রাখতে হবে আমরা বেশি মাত্রায় টেলিভিশন বা গণযোগাযোগ মাধ্যম ব্যবহার করতে করতে একটা সময় গিয়ে এসবের প্রতি আসক্ত হয়ে পড়ি একবার ভেবে দেখুন আমরা যদি বর্তমান মাত্রায় স্মার্টফোন ব্যবহার করতে থাকি তাহলে একটা পর্যায়ে গিয়ে আমাদের অবস্থা কি হবে মোবাইল ফোনে ইন্টারনেটের প্রযুক্তি আমাদের বিচরণের পরিধিটা অনেক বাড়িয়ে দিয়েছে আমরা ইন্টারনেট তথা ভার্চুয়াল জগতে একবার ঢোকার পর নিজের অজান্তেই তাতে ডুবে যাচ্ছি ইন্টারনেটে ব্যবহারের ক্ষেত্রে আমরা কোনো সময় সীমা মেনে চলছি না ইন্টারনেটের প্রতি আসক্তির কোনো নির্দিষ্ট বয়স বা শ্রেণী পেশা নেই সব বয়সেরাই এতে আসক্ত হয়ে পড়ে এ কারণে আমরা শিশু এবং কিশোর কিশোরীদের মাঝেও ইন্টারনেট আসক্তি লক্ষ্য করছি ইন্টারনেট আসক্তি মাদকাসক্তির মতোই
ইন্টারনেট আসক্তির কিছু লক্ষণ হল আচার আচরণে মাঝে মধ্যে ভারসাম্যহীনতা অন্যদের সাথে কথা না বলা অথবা খুবই কম কথা বলা সামাজিক সম্পর্ক নষ্ট করা ঘুমের ঘাটতি দুশ্চিন্তা মানসিক চাপ এবং দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যাওয়া যেসব শিশু কিশোর ইন্টারনেটে আসক্ত হয়ে পড়েছে তাদের আচার আচরণ দেখলেই বোঝা যায় ইন্টারনেটে আসক্ত শিশু কিশোররা অবলীলায় ঘণ্টার পর ঘণ্টা ভার্চুয়াল জগতে কাটিয়ে দেয় কোনো কারণে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে তারা অস্থির হয়ে পড়ে উদ্বেগ উৎকণ্ঠার সীমা থাকে না। তাদের শরীর কাঁপতে থাকে, আচমকা রেগে যায়, বিশ্রামের কথা ভুলে যায় এবং উল্টোপাল্টা বিষয়ে চিন্তা করতে শুরু করে। ইন্টারনেটের প্রতি আসক্তির কারণে শিশু কিশোরেরা এত বেশি সময় সেখানে কাটায় যে তারা আর নিজের পরিবারের সদস্যবৃন্দ, বন্ধুবান্ধব এবং পরিচিত জনদের সাথে যোগাযোগ করার সুযোগ পায় না। জরুরি এই কাজের প্রতি তাদের আগ্রহ দিন দিন শেষ হতে থাকে। তাদের আসক্তি এমন পর্যায়ে গিয়ে পৌঁছায় যে এক ঘন্টার জন্য ইন্টারনেট তথা ভার্চুয়াল জগৎ থেকে দূরে থাকা তাদের পক্ষে সম্ভব নয়।
ইন্টারনেটে আসক্তরা এই জগৎ থেকে বাইরে বের হলেই তাদের মধ্যে অস্বস্তি কাজ করতে থাকে, আর পরিবার ও বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ বা ভাব আদান প্রদান বন্ধ থাকায় এক পর্যায়ে গিয়ে তাদের মধ্যে হতাশা এবং একাকিত্বের মতো সমস্যাগুলো বড় হয়ে দেখা দেয়। ইন্টারনেট তথা ভার্চুয়াল জগতের মাত্রাতিরিক্ত ব্যবহার এবং আসক্তির কারণে অনেক শিক্ষার্থীর পড়াশোনায় মনোযোগ কমে যেতে পারে। এর ফলে শিক্ষা প্রতিষ্ঠানে ভালো মানের একজন শিক্ষার্থীও হঠাৎ করে খারাপ ফলাফল করে বসতে পারে। হিসাবটা খুবই সহজ, শিক্ষার্থী যত মেধাবী হোক না কেন তাকে অবশ্যই পড়তে হবে, পড়াশোনার জন্য পর্যাপ্ত সময় ব্যয় করতে হবে। কিন্তু একজন শিক্ষার্থী যদি বেশিরভাগ সময় ভার্চুয়াল জগতে ব্যয় করে তাহলে তার আর পড়াশোনা করার সুযোগ থাকে না, এবং ইন্টারনেট নিয়ে ব্যস্ততার কারণে পড়াশোনার প্রতি মনোযোগ নষ্ট হয়ে যায়। যেটুকু সময় পড়াশোনায় ব্যয় করে সেটুকু সময়ও মনোযোগ থাকে অন্য জগতে। এ কারণে ইন্টারনেটের প্রতি আসক্তি ধীরে ধীরে শিক্ষার প্রতি শিশু বা কিশোরদের আগ্রহ কমিয়ে দেয়।
আমেরিকার স্কুলগুলোতে পরিচালিত সমীক্ষায় দেখা গেছে 86% শিক্ষক মনে করেন ইন্টারনেটের মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে ছাত্রছাত্রীরা তাদের বাড়ির কাজ সময়মতো শেষ করছে না। অন্য আরেকটি সমীক্ষাতেও দেখা গেছে মাত্রাতিরিক্ত ইন্টারনেট ব্যবহারকারী শিক্ষার্থীদের মধ্যে 58%-এরই রেজাল্ট খারাপ হয়েছে। হাঁটাচলা ও খেলাধুলা কম করাও ইন্টারনেট আসক্তির একটা নেতিবাচক ফল। ইন্টারনেটে আসক্তির কারণে একটা শিশু বা কিশোর দিনের বেশিরভাগ সময় ইন্টারনেটে ব্যয় করে, তাই সে অন্য কিছুতে পর্যাপ্ত সময় দিতে পারে না। শারীরিক পরিশ্রম হয় এমন তৎপরতা থেকে দূরে থাকতে থাকতে এমন শিশু কিশোরেরা একসময় অত্যন্ত অলস হয়ে পড়ে, তাদেরকে দিয়ে কোনো পরিশ্রম করানোই কঠিন হয়ে পড়ে। এই অলসতা তার ওজন বাড়িয়ে তোলে এবং মাত্রাতিরিক্ত ওজন স্বাভাবিকভাবে তার শরীরে নানা রোগের জন্ম দেয়।
নিঃসন্দেহে ইন্টারনেট তথা ভার্চুয়াল জগতের প্রতি আসক্তি শিশু এবং কিশোর কিশোরীদের জন্য অগণিত সমস্যার জন্ম দিচ্ছে। আমরা সাধারণত কয়েকটি সমস্যা নিয়ে কথা বললাম। আমাদের এতক্ষণের আলোচনাকে খুব সংক্ষেপে এভাবে তুলে ধরা যেতে পারে। ইন্টারনেট তথা ভার্চুয়াল জগতের প্রতি আসক্তি শিশু কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে অন্যতম প্রধান বাধা। যাই হোক, এ পর্যায়ে আমরা ইন্টারনেট আসক্তির লক্ষণ নিয়ে একজন মনোবিজ্ঞানীর বক্তব্য শুনব। বিখ্যাত শিশু বিষয়ক মনোবিজ্ঞানী ডক্টর আজিম আজিমি শিশু কিশোরদের মধ্যে ইন্টারনেট আসক্তির কিছু উপসর্গ বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এই আসক্তির প্রধান উপসর্গ হল আমরা যখন তাদের কাছ থেকে ফোন বা কম্পিউটার কেড়ে নিই তখন তারা খুবই অস্থির হয়ে পড়ে এবং এসব ডিভাইস ছাড়া বেশিক্ষণ থাকতে পারে না, এমন পরিস্থিতি সহ্য করতে পারে না। এই ধরনের আসক্তি ঠিক মাদকাসক্তির মতোই এবং তা শিশু কিশোরদের জন্য খুবই ধ্বংসাত্মক। এই মনোবিজ্ঞানীর মতে ইন্টারনেট আসক্তির কারণে অনেকের মধ্যে ঘরকুনো স্বভাব এবং কম কথা বলার প্রবণতা দেখা দিতে পারে।
আসরের এ পর্যায়ে আমরা ইন্টারনেট আসক্তি প্রতিরোধ করার উপায়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। প্রথমেই আপনার সন্তানকে ভার্চুয়াল জগৎ থেকে সরিয়ে বিকল্প একটি জগতে নিয়ে যেতে হবে। বিকল্প জগৎ না পেলে শিশু কিশোরেরা এই পরিবর্তনকে সহজে মানিয়ে নিতে পারবে না। এক্ষেত্রে বিকল্পটা কি হতে পারে? উদাহরণ হিসেবে বলছি, আপনি আপনার শিশু সন্তানকে এমন জায়গায় নিয়ে যান যেখানে সে আনন্দ পায়। আপনি তাকে প্রিয় আত্মীয়দের বাড়িতে নিয়ে যেতে পারেন যেখানে খেলার সাথী পাবে এবং খেলাধুলায় মেতে থাকতে পারবে। আমরা শিশু এবং কিশোরদের জন্য যত বেশি সময় ব্যয় করব, তারা তত বেশি সুস্থ ও সবল হয়ে গড়ে উঠতে সক্ষম হবে। বাবা মায়েদের উচিত তাদের সন্তানদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা এবং তাদের সাথে খেলাধুলা ও মজা করে সময় কাটানো। তাদের কথা ও কাজকে অবহেলা করা যাবে না। আপনার শিশু বা কিশোর যদি ভার্চুয়াল জগৎ বা ইন্টারনেটে আসক্ত হয়ে থাকে, তাহলে এই অবস্থা থেকে তাকে ফিরিয়ে আনতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে।
এছাড়া এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে একজন শিশু বিশেষজ্ঞ বা মনোবিজ্ঞানীর কাছ থেকে দিক নির্দেশনা নিতে পারেন এবং একজন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ধাপে ধাপে আপনার শিশুর চিকিৎসা করতে পারেন। আপনি যদি আপনার সন্তানের ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠতে পারেন, তাহলে তাকে এই পথ থেকে সরিয়ে আনা অনেক সহজ হয়ে উঠবে। মনে রাখবেন, রাগ বা অন্য কোনো হিংসাত্মক আচরণ এই পরিস্থিতির উন্নয়ন না ঘটিয়ে বরং তাকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দেবে। কাজেই আপনার সন্তানের সাথে ঘনিষ্ঠতা ও বন্ধুত্বকে গুরুত্ব দিন এবং সব সময় সদাচরণ করুন।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আসর এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।